ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে ঢাকায় একজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা থেকে আরো রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সিরিয়া সংকট নিয়ে লন্ডন মস্কো সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে।
কলকাতা থেকে রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
গোটা বিশ্বের মতো কলকাতাও পালন করছে মহরম।
তাছাড়াও আজ রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, যুক্তরাষ্ট্রের এবারে নির্বাচন, বিতর্ক ও ভোটারদের প্রতিক্রিয়া। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছে তাহিরা কিবরিয়া। রাশিয়া জানিয়েছে শনিবার সুইজারল্যান্ডের লুজানে সিরিয়া সংকট নিয়ে তারা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আঞ্চলিক শক্তিবর্গের সঙ্গে আলোচনা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি উভয়েই সিরিয়ার সংঘাত পুনরায় নিরসনের উপায় নিয়ে আসন্ন ওই বৈঠকে আলোচনা করার বিষয়ে একমত হয়েছেন। শনিবারের আলোচনায় তুরস্ক, কাতার, সৌদি আরব এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন। সিরিয়া আলেপ্পোতে সামরিক হামলা অব্যাহত রাখার প্রেক্ষিতে সাম্প্রতিক ওয়াশিংটন সিরিয়ার সঙ্গে অস্ত্রবিরতি নিয়ে সরাসরি আলোচনা বন্ধ রেখেছে। পর্যবেক্ষণকারীরা বলছেন, মঙ্গলবার রাশিয়ার যুদ্ধবিমান বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলের আলেপ্পো শহরে বোমা হামলা জোরদার করেছে। ওই আক্রমণে 20 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পোপ ফ্রান্সিস সিরিয়ায় অবিলম্বে অস্ত্রবিরতি আহ্বান জানিয়েছেন। ভ্যাটিকানে বুধবার সাপ্তাহিক সাধারণ সমাবেশে পোপ ওই আহ্বান জানালেন। এর আগে আন্তর্জাতিক প্রচেষ্টায় যে অস্ত্রবিরতির চেষ্টা চালানো হয় তা দেশটির সর্বত্রই দ্রুত ভেঙে যায়। সিরিয়ায় 5 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। সম্প্রতি যে উদাহরণটি উঠে এসেছে তা হচ্ছে গত মাসে উত্তরাঞ্চলের যুদ্ধবিধ্বস্ত আলেপ্পোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যস্থতায় যে অস্ত্রবিরতি হয়েছিল তা খুব কম সময়ের মধ্যে ভেঙে যায়। পর্যবেক্ষণকারীরা বলছেন, মঙ্গলবারেও রাশিয়ার যুদ্ধবিমান ওই শহরটিতে হামলা করেছে। সিরিয়া সংকট নিয়ে লন্ডন মস্কো সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। লন্ডন থেকে এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী তার রিপোর্টে।
মঙ্গলবার হাউস অব কমন্সে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন রাশিয়ান দূতাবাসের সামনে জনবিক্ষোভ দেখাতে বলেছিলেন। এরপর মস্কো কড়া প্রতিবাদ জানিয়েছে। শুধু তাই নয়, এর পরিণতি সম্পর্কেও সতর্ক করেছে, বলেছে এটা অযাচিত হস্তক্ষেপের সামিল। হাউস অব কমন্সে প্রায় 3 ঘন্টা বিতর্ক হয়। এ সময় এমপিরা বলেন, রাশিয়া আন্তর্জাতিক সকল আইনকানুন লঙ্ঘন করছে, তারা এলোপ্পোতে গণহত্যা চালাচ্ছে, নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের ও বরখেলাপ করছে, যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার বিচার হওয়া উচিত বলেও এমপিরা মত দেন। লেবার পার্টির প্রধান জেরেমিন কর্বি রাশিয়ান দূতাবাসের সামনে বিক্ষোভের পক্ষে মত দিয়েছেন। রাশিয়ান দূতাবাসের সামনে বিক্ষোভের আহ্বান নিয়ে ব্রিটেনে ভিন্ন মত লক্ষ্য করা যাচ্ছে। সাবেক MI-16 এর প্রধান স্যার জন সোয়ারেস বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ভুল হবে, কারণ এটা হবে নতুন সংকটের আরেকটি আলামত। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব ঢাকা থেকে একজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল রাতে এই ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। এ সম্পর্কেই বিস্তারিত জানাচ্ছেন আমির খসরু।
জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব ঢাকা থেকে একজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে পোশাক সহ বিভিন্ন পণ্যের ব্যবসায়ী সংশ্লিষ্ট মঞ্জুর এলাহী নামের ওই ব্যবসায়ীকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যবসায়ী একটি ব্যাংকের মাধ্যমে 5 লাখ টাকা শহীদ হামজা ব্রিগেডকে দিয়েছিলেন, এমন প্রমাণ মিলেছে বলে র্যাব বলছে। হামজা ব্রিগেডকে অস্ত্র কেনার জন্য 1.8 কোটি টাকা অর্থ যোগান দেওয়ার অভিযোগে গত বছর আগস্টে সুপ্রিম কোর্টের 2 জন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারকৃত ব্যবসায়ীর নাম চট্টগ্রামের বাঁশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার মামলার অভিযোগপত্রে রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে গত 8 অক্টোবর গাজীপুর, টাঙ্গাইল এবং ঢাকার আশুলিয়ায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জঙ্গি বিরোধী অভিযানে নিহত 12 জনের মধ্যে 5 জনের পরিচয় মোটামুটি নিশ্চিত হতে পারলেও 7 জনের পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
হিলারি ক্লিন্টনের প্রচার অভিযানের চেয়ারম্যান জানিয়েছেন যে তার ইমেল যে হ্যাক করা হয়েছে তার সঙ্গে রাশিয়ার সম্ভাব্য ভূমিকা থাকার বিষয়ে FBI তদন্ত করছে। তবে রাশিয়ার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা তাদের ভূমিকার কথা অস্বীকার করেছেন। জন পডেস্টার লেখা হাজার হাজার ইমেল হ্যাক করা হয়। আজ শুক্রবার থেকে উইকিলিক্স ওই সব ইমেল প্রকাশ করতে শুরু করবে। পডেস্টা সাংবাদিকদের বৃহস্পতিবার জানিয়েছেন তিনি হ্যাকারদের খুঁজে বার করার কাজে তদন্তকারীদের সাহায্য করবেন। তিনি আরও বলেন, এটা হঠাৎ ঘটা কোনো ঘটনা নয়। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প মহিলাদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করার পরপর তার ইমেলগুলি প্রকাশ পায়। পডেস্টা অভিযোগ করেছেন, ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা রজার স্টোন আগে থেকেই ইমেল ফাঁসের ঘটনা সম্পর্কে অবহিত ছিলেন। স্টোনের উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জের সঙ্গে যে যোগাযোগ রয়েছে সে তিনি অস্বীকার করেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ইমেল ফাঁসের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হলে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে তা খুবই বিপজ্জনক হবে। মানবাধিকার বিষয়ক জেইদ রাআদ আল হোসেন মিস্টার ট্রাম্পের বিভিন্ন বক্তব্য উল্লেখ করে বলেন যে ডোনাল্ড ট্রাম্প এক এক সময়ে এক এক ধরনের ব্যবহার করেন এবং বিভিন্ন সম্প্রদায়ের কাছে সেটা গ্রহণযোগ্য নয়। হাই কমিশনার বলেছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন তা থেকে সরে আসার কোনো পরিকল্পনা তার নেই। কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণ করে বাংলাদেশের শিয়া সম্প্রদায় পবিত্র আশুরা পালন করেছে। গত বছর তাজিয়া মিছিলে হামলায় হতাহতের ঘটনার পর এবার অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
পুলিশ আগে থেকেই মিছিলে অংশগ্রহণকারীদের চাকু, জিঞ্জির, লাঠি সহ এ জাতীয় কোনো কিছু ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও তা অমান্য করায় 14 জনকে আটক করা হয়েছে। প্রধান তাজিয়া মিছিলকে বের করা হয় হস্তি দালান এলাকা থেকে। এ সময় নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, হস্তি দালান ছাড়াও ঢাকার ফার্মগেট, মিরপুর, মোহাম্মদপুর এবং দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করা হয় কড়া নিরাপত্তা ব্যবস্থায়। শুধু শিয়া সম্প্রদায় নয়, দশই মহরম উপলক্ষে মিলাদ, কোরআন খানি, বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছিল বিভিন্ন স্থানে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
গোটা বিশ্বের মতো ভারতের পশ্চিমবঙ্গেও পালিত হয়েছে পবিত্র মহররম। রাজ্য প্রশাসন সুশৃঙ্খলভাবে তাজিয়া শোভাযাত্রা পরিচালনায় সহযোগিতা করেছে। এ সম্পর্কে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
কারবালার মরু প্রান্তরে হযরত মোহাম্মদের নাতি ইমাম হোসেন ও হাসানকে সপরিবারে হত্যা করে স্বৈরাচারী ইয়াজিদ বাহিনী। এই মর্মান্তিক ঘটনার স্মরণে মহরমের মাস শোকের মাস হিসেবে পালন করেন মুসলিমরা। শোক পালনের পাশাপাশি আজ আশুরা বা নোয়ার পুডিং খাওয়ার রেওয়াজ প্রচলিত আছে। আজও গোটা বিশ্বের মতো কলকাতাও পালন করছে মহরম। শহরের রাজপথে তাজিয়া নিয়ে শোভাযাত্রা চলছে, লাঠি খেলাও। কলকাতা সহ গোটা রাজ্যের বিভিন্ন রাস্তায় তাজিয়া নিয়ে বেরোয় শোভাযাত্রা। রাজ্য প্রশাসনও সুশৃঙ্খল ভাবে শোভাযাত্রা পরিচালনা করতে সহযোগিতা করেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বর্ণো রাজ্যের রাজধানী মাইদিগুড়িতে বুধবার এক বিস্ফোরণে অন্তত 7 জন নিহত এবং আরও অন্তত 15 জন আহত হয়েছে। ন্যাশনাল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বা নেমা জানিয়েছে, ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অনেকে এবং অপর আরেকজন হাসপাতালেই মারা যান। আহত 15 জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে ওই বিস্ফোরণের দায়িত্ব কেউ স্বীকার করেনি। একটি ট্যাক্সি গ্যাস স্টেশনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই বিস্ফোরণটি ঘটে। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বোকো হারাম উগ্রবাদীদের ঘাঁটি এবং 7 বছর ধরে সেখানে বিদ্রোহ চলছে। এ পর্যন্ত সংঘাতে 20,000 মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচন, বিতর্ক ও ভোটারদের প্রতিক্রিয়া। সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা চৌধুরী। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। শুনলেন, বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচন, বিতর্ক এবং ভোটারদের প্রতিক্রিয়া। 8ই নভেম্বর অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে চোখ এখন সমগ্র পৃথিবীর। এই নির্বাচনকে ঘিরে নাটকীয় ঘটনা ঘটেই চলছে একের পর এক। রিপাবলিকান এবং ডেমোক্রেট এই প্রধান দুই দলের প্রার্থিতা, নির্ধারণী প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ প্রাইমারি থেকে শুরু করে এখন পর্যন্ত এই প্রেসিডেন্সিয়াল বিতর্ক পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ার প্রায় সব পর্বেই ঘটেছে কম বেশি নাটকীয় ঘটনা, আমরা জানি, প্রত্যক্ষ করেছি। এসব নিয়ে কথা বলবেন আজ আমাদের সঙ্গে তিনজন বিশিষ্ট জন। যোগ দিয়েছেন নিউ জার্সির প্লেন্সবরোর চারবারের নির্বাচিত, গত 10 বছর ধরে কাউন্সিলম্যান হিসেবে কাজ করছেন বিজ্ঞানী, বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর নুরুন নবী। যোগ দিয়েছেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ নিউ ইয়র্ক থেকে এবং ইলিনয় স্টেট ইউনিভার্সিটির গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ যোগ দিয়েছেন আমাদের সঙ্গে আজ আলোচনার জন্য। আপনাদের তিনজনকে আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
ধন্যবাদ।
এবারের প্রেসিডেন্ট নির্বাচনের 3টি প্রেসিডেন্সিয়াল বিতর্ক হওয়ার কথা রয়েছে, যার 2টি ইতিমধ্যেই হয়েছে। 26শে সেপ্টেম্বর নিউ ইয়র্কের হফস্টার ইউনিভার্সিটিতে এনবিসি অ্যাঙ্কর লেস্টার হল্টের সঞ্চালনায় প্রথম বিতর্কটি হয়েছিল, বেশিরভাগের মতে হিলারি সেই বিতর্কে জিতেছিলেন। দ্বিতীয়টি হয়েছে 9ই অক্টোবর সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে, আমরা জানি, এবং তৃতীয়টি হবে 19শে অক্টোবর নেভাদার লস ভেগাসে। আর 4 অক্টোবর মঙ্গলবার ভার্জিনিয়ার লংউড বিশ্ববিদ্যালয়ে ভাইস প্রেসিডেন্ট বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বলা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বিতর্কে হিলারি ক্লিনটন জিতেছেন, তৃতীয় বিতর্কে কে জিতবেন দেখার অপেক্ষা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি আর নিজে কথা বলবো না, এখন অধ্যাপক আলী রিয়াজকে দিয়ে আমি শুরু করতে চাই। প্রশ্ন হচ্ছে, বিতর্কে জিতলে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে কি কোনো প্রভাব ফেলে কিনা? এই প্রশ্ন আপনার কাছে আসার আগে আমি বলে নিচ্ছি, আমাদের জন্য শ্রোতারা অপেক্ষা করছেন বেশ কয়েকজন, আমি খুব সংক্ষেপে অধ্যাপক আলী রিয়াজ আপনার কাছ থেকে শুনতে চাই যে বিতর্ক কতটা প্রভাব ফেলে।
সাধারণত বিতর্ক আসলে খুব বেশি প্রভাব ফেলে না। এ পর্যন্ত যে সমস্ত গবেষণা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে আসলে বিতর্ক শুধুমাত্র যে সমস্ত প্রার্থীরা বিতর্কে অংশ নেন অর্থাৎ দুই দলের প্রার্থী, তাদের যে সমর্থকরা আছেন তাদের মধ্যে আগ্রহ তৈরি করতে পারে, তাদের মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি করতে পারে। কিন্তু অতীতে যেটা দেখা গেছে, একটা বা দুটো ব্যতিক্রম ছাড়া এই বিতর্কগুলো আসলে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারে না। এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে আসলে বিতর্কগুলো খুব প্রচুর লোক দেখেন বটে, সংখ্যার দিক থেকে বেশি, কিন্তু ভোটারদের যদি আপনি শেয়ার দেখেন যে কত শতাংশ লোক, সেটা খুব বেশি নয়। এবং এর মধ্যে প্রথম বিতর্ক দেখার প্রবণতা সবার বেশি, দ্বিতীয় এবং তৃতীয় বিতর্কে আসলে দর্শক শ্রোতা কমে যায়। এগুলোই হচ্ছে অতীতের বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, যেটা আপনি গোড়াতেই বলেছেন, সেটা হচ্ছে 2016 সালের এবারের নির্বাচন বিভিন্ন কারণে ব্যতিক্রম, এবং সেক্ষেত্রে আমরা যতক্ষণ না পর্যন্ত গবেষণার ফলাফল পাচ্ছি খুব সুনির্দিষ্টভাবে বলা যাবে না। একটা উদাহরণ দিয়ে আমি বলি, সাধারণত দ্বিতীয় বিতর্কে এত দর্শক থাকে না যতটা আমরা এবছর দেখতে পেয়েছি। তার একটা অন্যতম কারণ হচ্ছে, ঠিক দ্বিতীয় বিতর্কের 48 ঘন্টা আগে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে নারীদের প্রতি অবমাননামূলক 2005 সালের মিস্টার ট্রাম্পের একটা ভিডিও সকলে দেখতে পান এবং সেটা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়, দলের মধ্যে তার উপর চাপ সৃষ্টি হয় সরে দাঁড়ানোর জন্য। নিঃসন্দেহে একটা বড় চাপ ছিল যে তিনি যেন নিঃশর্তভাবে ক্ষমা চান। তিনি পরে একটা ভিডিও টেপে 90 সেকেন্ডের একটা টেপে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু সেটা খুব নিঃশর্ত ছিল বলে এমনকি রিপাবলিকানরাও বলেননি। তারপরে তিনি বিতর্কে যান এবং ফলে এই বিতর্কটা দেখা, এবং সেক্ষেত্রে তিনি ক্ষমা কতটা চান এবং তার মধ্যে অনুশোচনার বোধ আছে কিনা সেটা আসলে অনেক শ্রোতা দর্শকই দেখতে চেয়েছেন। ফলে এই বিতর্কগুলোর মানে এইবারে একটু ভিন্ন হবে। আর শেষ কথা যেটা আমি বলতে চাই, এই যে যেমন ধরুন দ্বিতীয় বিতর্ক যেটা অনেক বেশি দেখা হয়েছে এবং আলোচিত হয়েছে, কিন্তু তার আগেই এখন পর্যন্ত যা তথ্য তাতে দেখা যাচ্ছে 450,000 ভোটার ওই বিতর্কের আগেই, এমনকি ওই টেপ দেখার আগেই, টেপ প্রচারিত হওয়ার আগেই ভোট দিয়েছেন। ফলে সেটা তাদের উপর তো নিঃসন্দেহের কোনো প্রভাব থাকার কোনো কারণই নেই। এগুলো হচ্ছে আমরা যা জানি আর কি এখন পর্যন্ত।
জি, এবার একটি প্রশ্ন নেব একজন শ্রোতার, তারপরে আমি ডক্টর নুরুন্নবী আপনার কাছে আসব। হ্যালো,
আমি সঞ্জীবন বলছি, আমি একজন সংবাদকর্মী, নিউ ইয়র্কে আমি থাকি। আগামী 8 নভেম্বর আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের জন্য আমেরিকার সমগ্র জাতি এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে, সারা দুনিয়া তাকিয়ে আছে। সারা দুনিয়া যেমন তাকিয়ে আছে, বাঙালি, আমাদের বাঙালি কমিউনিটিও তাকিয়ে আছে যে আগামী 8ই নভেম্বরে কি ভাগ্য নির্ধারিত হচ্ছে বাঙালির জন্য। তো এই নির্বাচনে ইতিমধ্যে দুটি বিতর্ক হয়ে গেছে, সেই বিতর্ক দুটিতে দেশের আর্থসামাজিক ব্যাপারে কিংবা পররাষ্ট্রনীতির ব্যাপারে যতটুকু না আলোচিত হয়েছে তার চেয়ে বেশি আলোচনা হয়েছে একে অন্যকে আক্রমণ করে, ব্যক্তিগত কাদাক ছুড়ি বেশি হয়েছে বলে আমি মনে করি। তো সাধারণ ভোটার আগামী আরো বিতর্ক আছে আগামী দিনে, সেই বিতর্কের দেখি ভোটাররা তাকিয়ে আছে, সেই বিতর্কের উপরেই তারা নির্ধারণ করবে তারা ডেমোক্রেটিক প্রার্থীকে অথবা রিপাবলিক প্রার্থী কাকে তারা সাপোর্ট দেবে। আর আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমেরিকান ভোটাররা কোন বিষয়ের উপরে বেশি মানে তারা ভোট দিতে বেশি আগ্রহী, পররাষ্ট্র নীতি কিরকম হবে না দেশের আভ্যন্তরীণ নীতি কিরকম হবে, এই দুটোর মধ্যে কোন নীতিকে বেশি পছন্দ করে আমেরিকার ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবে, এটা আমার প্রশ্ন।
ধন্যবাদ সঞ্জীবন। আমি আসছি ডক্টর নুরুন্নবী আপনার কাছে, এরপরে আলী অধ্যাপক আলী রিয়াজ এবং মোহাম্মদুল্লাহ দুজনের কাছ থেকে শুনব। আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন এই প্রবাসে, 10 বছর যাবৎ আপনি কাউন্সিলম্যান, তো আসলে সঞ্জীবনের প্রশ্নের উত্তরে কি বলবেন?
আমি প্রথমে বলতে চাই, আমি গত 8টা প্রেসিডেন্সিয়াল ইলেকশন দেখেছি, বিতর্ক শুনেছি, ক্যাম্পেইন শুনেছি। এবারের ক্যাম্পেইনটা ব্যতিক্রম, এটা আমরা সবাই জানি। আর বিশেষ করে একটা মেজর পার্টির নমিনি ডোনাল্ড ট্রাম্পের মতো লোক পাবে এটা আমরা কেউ আশা করিনি। তো এখন এই ইলেকশনে সুদূর প্রসারী যে জিতুক, সুদূর প্রসারী পরিবর্তন হবে এই দেশে, মেবি ফর নেক্সট 40-50 ইয়ার্স। তো সেই জন্য এবার আমেরিকান ভোটাররা তারা এই নির্বাচনকে খুব গুরুত্ব সহকারে দেখছে, যার ফলে আমরা এই বিতর্কগুলোতে প্রচুর লোকের পার্টিসিপেশন দেখতে পাচ্ছি। তো বা আমেরিকানরা সাধারণত তাদের সামাজিক, দেশের অর্থনৈতিক এই সমস্যার উপরে গুরুত্ব বেশি দেয়, যেটা সঞ্জীবনের প্রশ্ন ছিল। পররাষ্ট্রনীতি ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু সব সময় সেটা গুরুত্বের মধ্যে আসে না, ডিপেন্ড।
জি, হ্যালো।
তো এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এখানে যে গত 50 বা 100 বছরে যে রেসিজম বা সামাজিক সমস্যার যে উন্নতি হয়েছে এবং একটা সম্প্রীতি গড়ে উঠেছে, আরো অনেক দূর যেতে হবে, কিন্তু সেটাকে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য, তার যে পলিসি, সেগুলোকে ব্যাহত করবে। তো কাজেই আমি মনে করি এই ইস্যুটা আমেরিকানদের কাছে অতি গুরুত্বপূর্ণ। আর এর পাশাপাশি তো রয়েছে অর্থনৈতিক, ওবামা ক্ষমতায় আসার পরে যে সে যে বৈষম্যের সমাধান করতে চেয়েছিল সেটা সামাজিক বৈষম্য, সেটা সম্পূর্ণ অর্জন হয় নাই, কাজেই এই বিষয়ে আরো অর্জন করতে হবে। সেই জন্য হিলারির যে ইস্যুগুলোতে সে কথা বলছে, ইউনিটি এবং যে সবার মধ্যে যে সম্প্রীতি, এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ওবামার যে অর্থনৈতিক উন্নতি যে রয়েছে সেটা অব্যাহত থাকবে, এটা একটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই দুটো বিষয়ে
আভ্যন্তরীণ
বিষয়টাকে এবারে বেশি গুরুত্ব দেওয়া হবে অনেক কারণে। কারণ অর্থনীতি এখন নাজুক অবস্থায় রয়েছে, অর্থনীতি তো একেবারে বিধ্বস্ত হয়ে গেছিল যখন প্রেসিডেন্ট ওবামা ক্ষমতা নেন, কলাপস করার অবস্থা সেই
সময়
করেছেন, চাকরি বাকরি অনেক মানে মানে এমপ্লয়মেন্ট অনেক বেড়েছে, বহু মিলিয়ন লোকের জব হয়েছে ইত্যাদি, তো অর্থনীতি অনেক উন্নতি হয়েছে, কিন্তু এখনো আরো অনেক বিপুল সমস্যা রয়েছে অর্থনীতির ক্ষেত্রে, এটি একটি দিক। আরেকটা হচ্ছে আপনার রেস রিলেশনস এর ব্যাপারটা, এই যে সারা দেশে কালোরা যে আন্দোলন করছেন, কৃষ্ণাঙ্গ আমেরিকানরা এক ধরনের তীব্র পরিস্থিতি সৃষ্টি করেছে এই একটি। আরেকটা হচ্ছে যে এবারে যিনি প্রেসিডেন্ট নির্বাচন হবেন, ধারণা করা যায় তার আমলে কমপক্ষে একজন তো একটি পদ তো এখন খালি হয়েই আছে, কিন্তু তার সাথে আরো এক থেকে আরো দুটি, অর্থাৎ দুই থেকে তিনজন সুপ্রিম কোর্ট জাজকে জাস্টিসকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সুযোগ থাকবে এই নতুন প্রেসিডেন্টের, এবং তার উপর নির্ভর করে তারা যদি রক্ষণশীল কনজারভেটিভ জাজ হন তাহলে এক ধরনের অবস্থা হবে, আর তারা যদি লিবারাল জাজ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান অথবা সেন্ট্রিস্ট তাহলে আরেক ধরনের অবস্থা হবে, এবং এটা এক দুই তিন জেনারেশন পর্যন্ত এর প্রভাব থাকবে তাদের অ্যাপয়েন্টমেন্ট। তো নানা কারণে অর্থনীতি, রেস রিলেশনস এবং আপনার সুপ্রিম কোর্টের জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট এই সমস্ত নিয়ে এবার আভ্যন্তরীণ নীতিমালাই নির্বাচনে গুরুত্ব পাবে, যদিও আন্তর্জাতিক বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র হিসাবে যুক্তরাষ্ট্রের পদচিহ্ন সর্বত্র আছে, সেটা তো থাকবেই, ফলে আইসিসির উত্থান এবং সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নীতি কি হবে কি করছেন তারা এগুলো আছে, কিন্তু আমি মনে করি অভ্যন্তরীণ বিষয়গুলোই বেশি প্রাধান্য পাবে।
ডক্টর আলী রিয়াজ কিছু বলবেন?
না, আজকে বক্তব্যগুলো নন্দুভাই ভাই এবং মাহমুদুল ভাই যেটা বলেছেন সেটাই ঠিক, যে সামগ্রিকভাবে আসলে অতীতেও পররাষ্ট্র নীতি খুব বেশি প্রভাব বিস্তার করে না মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, অতীতে সেটা করেনি, তার অন্যতম কারণ হচ্ছে যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির পার্থক্য খুব বেশি আসলে কখনোই ছিল না, যেগুলি পার্থক্য সেই পার্থক্যগুলি আসলে খুব বেশি স্ট্রাইকিংলি মানে হাইলাইটেড হয় নাই অতীতে নির্বাচনে, এক্ষেত্রে এইবারও হচ্ছে না সেটা এক অর্থে মানে খুব দুর্ভাগ্যজনক, কারণ এখন যখন একটা প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে এবং এই প্রেসিডেন্টের সামনে কতগুলো ফরেন পলিসি চ্যালেঞ্জ এমনভাবে আসবে সেগুলো অন্য যে কোনো প্রেসিডেন্টের তুলনায় আমার ধারণা অনেক বেশি, যেমন ধরুন আফগানিস্তানে যে যুদ্ধ হচ্ছে যাতে যুক্তরাষ্ট্র যুক্ত, যুক্তরাষ্ট্রের সব ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম কোনো যুদ্ধ হচ্ছে আফগানিস্তানে, এখনো আছে এবং সম্ভবত এটা বাড়বে, এবং সেটা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, যিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন তাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়ে। সিরিয়া সিভিল ওয়ার, এটা যে কোথায় গিয়ে শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ করে যেহেতু ওই অঞ্চলে একটা নতুন রকম পোলারাইজেশন হচ্ছে, তুরস্কের সাম্প্রতিক ভূমিকা নেটো সদস্য হওয়ার সত্ত্বেও সেটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে, রাশিয়ার যে এক্সপ্যানশনিস্ট পলিসি আমরা দেখতে পাচ্ছি খুব বিলিজারেন্ট, খুবই আক্রমণাত্মক, সেটা একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা হবে। তারপরে যেমন ধরেন আইসিস একটা সমস্যা তো অব্যাহত ভাবে আছে, নর্থ কোরিয়ার প্রশ্ন আছে, এগুলি থাকবে, কিন্তু এই প্রশ্নগুলো ক্লাইমেট চেঞ্জের প্রশ্ন ইজ এ গ্লোবাল কনটেক্সট, ফরেন পলিসির সঙ্গে যুক্ত, সিকিউরিটির সঙ্গে যুক্ত, এগুলি আলোচিত হচ্ছে না, আলোচিত হচ্ছে না, তার একটা দুর্ভাগ্যজনক কারণ হচ্ছে যে এইবারের নির্বাচনটা বিশেষ করে একজন প্রার্থীর কারণে, রিপাবলিকান প্রার্থীর কারণে এটা এইরকম একটা রূপ নিয়েছে যেটা আসলে নির্ণয়বিভাগ বলেছেন, আমার দেখা এটা গত 8টা ইলেকশনের মধ্যে, ধরেন 6টা ইলেকশন আমি এদেশের থেকে কাছে থেকে দেখেছি, একটা বিবিসিতে কাজ করার কারণে তখন খুব ঘনিষ্ঠভাবে লক্ষ্য করেছি, তো ধরেন গত 8 নির্বাচনের মধ্যে এই রকম পরিস্থিতি আমি কখনো দেখিনি, এটা একেবারেই অভূতপূর্ব। ফলে আমার ধারণা অভ্যন্তরীণ প্রশ্ন, রেস রিলেশনের প্রশ্ন যেগুলো নির্ণয় বিভাগ মহোদয় বলেছেন আর কি, এর আরেকটা প্রশ্ন হচ্ছে ইমিগ্রেশনের প্রশ্ন,
জি জি,
এইটা একটা মেজর ইস্যু হিসেবে থেকে গেছে, এবং এইটা এক অর্থে যে মিস্টার ট্রাম্পকে হাইলাইট করেছে, ট্রাম্পের এই অবস্থানের পিছনে কিন্তু তার ইমিগ্রেশন সংক্রান্ত উত্তেজনাকর অধিকাংশ ক্ষেত্রেই ভুল, ক্ষেত্র বিশেষে মারাত্মক অবমাননা করে সমস্ত কথাবার্তা থেকে সাহায্য করেছে।
আমরা একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আবার আলোচনায় ফিরে আসতে চাই। বাংলাদেশ থেকে প্রশ্ন করবেন একজন। হ্যালো।
হ্যালো,
জি জি বলুন।
আমি লিয়াকত আলী বলছি, চট্টগ্রাম মিরসরাই থেকে। রিপাবলিকান এন্ড ডেমোক্রেটিক দুই দলেরই খাড্ডাটি লড়াই হবে, সেখানে হয়তো হিলারি ক্লিনটন জিতে আসবে অথবা ট্রাম্প জিতে আসবে, যে কোনো ভোটের মাধ্যমে একজনই আসবে। এই ভোটের মাধ্যমে যেই প্রেসিডেন্ট হয়ে থাকে, হওয়ার পরে কি যেখানে যে অভিবাসন যে লোকগুলো আছে, এদের ভাগ্য পরিবর্তনের কি কোনো চান্স হতে পারে? এর এদের হয়তো হিলারি হবে বা এদের জন্য ভালো হবে বা ট্রাম্প হবে বা অভিবাসনের জন্য খারাপ হবে, এরকম কোনো কিছু কি কোনো সন্দেহ দেখা যাচ্ছে? এই কথাটা আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি।
ধন্যবাদ লিয়াকত আলী। আসলে এই প্রশ্নের কথাই ডক্টর আলী রিয়াজ বলছিলেন এতক্ষণ। তো আমি ডক্টর নুরুন্নবী আপনার কাছে আসতে চাই। আপনি তো ডেমোক্রেটিক দল থেকে চারবার নির্বাচিত কাউন্সিলম্যান প্লেন্সবোরো কাউন্টির, বরোর, নিউ জার্সির। লিয়াকত আলীর প্রশ্নে আপনি কি বলবেন?
হ্যাঁ, ধন্যবাদ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রিপাবলিকান পার্টির ক্যান্ডিডেট, সে প্রথম তার যখন অ্যানাউন্স করে তার ক্যান্ডিডেসি, সেই দিনই সে ইমিগ্রেশনের বিরুদ্ধে, অভিবাসীদের বিরুদ্ধে, স্পেশালি মেক্সিকানদের বিরুদ্ধে সে বক্তব্য রেখেছিল। তারপরে প্রতি গত এক বছরে এবং বর্তমানেও অভিবাসী বা ইমিগ্রেশনের ব্যাপারে তার কঠোর নীতি, যারা এখানে অবৈধ তাদেরকে সে এক্সপেল করবে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত আলোচনা থেকে হিলারির যে বক্তব্য যে লিবারাল পলিসি, যারা অভিবাসী যারা এখানে আছে, আইনগতভাবে আছে, যাদের কাগজপত্র নেই, তাদেরকে কিভাবে সাহায্য করা যায়, সহযোগিতা করা যায়, এবং হিলারির যে প্রতিদ্বন্দ্বী, সে এখন আরেকটা ইস্যু তুলেছে যে যারা এখানে জন্মগতভাবে এখানে জন্ম নিলে নাগরিক হওয়া যায়, একটা আইন আছে, সেটার বিরুদ্ধেও সে কথা বলছে। তো ইমিগ্রেশনে ডোনাল্ড ট্রাম্পের নীতি স্পষ্ট, কি রেটরিকও আছে, আবার তার রানিং মেট আবার সফট ওয়েতেও কথা বলছে, নীতিটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু আমি মনে করি যে যদি ওবামা, যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়, তাহলে অভিবাসীদের অনেক অসুবিধা হবে। আর যদি হিলারি নির্বাচিত হয় ডেমোক্রেটিক পার্টির নমিনি হিসাবে, তাহলে যেভাবে আইনগত যে সুযোগ সুবিধা, এগুলো অভিবাসীরা পাবে, এবং আমার মনে হয় এদের বিরুদ্ধে ক্ষতিকর কোনো ব্যবস্থা নেক্সট অ্যাডমিনিস্ট্রেশন হিলারি যে আসবে, আমরা আশা করি সেখানে কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটবে না।
একটি ছোট্ট বিরতি নিয়ে আমরা আলোচনায় ফিরে আসতে চাই। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আজকের আলোচনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বিতর্ক এবং ভোটারদের উপর তার প্রভাব নিয়ে আমরা আলোচনা করছি। আজকের আলোচনায় আমাদের তিনজন অতিথি আছেন, অধ্যাপক আলী রিয়াজ আছেন, ডক্টর নুরুন্নবী এবং সৈয়দ মোহাম্মদুল্লাহ। আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
একজন শ্রোতা লাইনে আছেন নিউ ইয়র্ক থেকে, জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার। হ্যালো।
নির্বাচনে যে জিনিসটা হয় সেটা হলো কি যে প্রার্থীদের মানে প্রথম বিষয়টা বলবো যে সেটা হলো যে কে নমিনেশন কোন পার্টি থেকে পেল, সেটার উপর অনেক নির্ভর করে। কিন্তু এবারের যে চয়েস, সেই চয়েসে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে দুই দলেই রং চয়েস করেছে, কিন্তু এখন তো নো ওয়ে আউট, তারাই নির্বাচনের মানে আলটিমেট প্রার্থী। তো সেখানে আমার যারা প্রতি বছর এই নির্বাচনের প্রতি চার বছর পরপর নির্বাচনে যে জিনিসটা হয় সেটা ডিবেট একটা বিগ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কিন্তু এবারে নির্বাচনে এত বেশি প্রপাগান্ডা, মানে মানে ব্যক্তিগত প্রপাগান্ডাটা এত বেশি, যার দরুন মানুষ বোধহয় কিছুটা টায়ার্ড এক অর্থে। অন্য অর্থে বলবো যে এবার যেটুকু ইসে হলো মানে ডিবেট হলো, তার প্রথম ডিবেটে হিলারি ক্লিনটন তো এক্সেলেন্ট করেছে, কিন্তু দ্বিতীয় যেটা হলো দুদিন আগে সেটাতে হিলারি অনেকাংশেই ধরাশায়ী ছিল ট্রাম্পের কাছে, কারণ এই পার্সোনাল ইস্যুগুলি খুব নোংরামি। তবে আমার একটা ধারণা, যারা ভোট দিবে তারা আগের থেকেই ডিসিশন নেওয়া থাকে, একটা অংশ যেটা আনডিসাইডেড থাকে তাদের মাঝে এই ডিবেটের একটা প্রভাব অবশ্যই পড়ে। আর নেক্সট যে ডিবেটটা হবে সেই ডিবেটের পরে আনডিসাইডেড ভোটারদের মাঝে একটা বড় ধরনের প্রতিক্রিয়া হইতে পারে আমার আমার ধারণা। তবে সিংহভাগ ভোটার অলরেডি ডিসাইডেড তারা কোথায় কাকে ভোট দেবে আমার মনে হচ্ছে এটা। আর এবারে নির্বাচনটা খুবই কমপ্লিকেটেড, এটা আমার মনে হয় আমেরিকার ইতিহাসে এই ধরনের নির্বাচনের মানে ক্যাম্পেইন এবং এই ধরনের প্রার্থী এর আগে কখনো হয়নি।
ধন্যবাদ জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার। আমি সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে আসছি। অধ্যাপক আলী রিয়াজ বলছিলেনই যে বিতর্কের আগেই 450,000 ভোটার অলরেডি তাদের কনসেন্ট জানিয়ে দিয়েছিলেন, আসলে বিতর্কে এর পরে বা আগে কিছু এসে যায় না, এটা খুব একটা প্রভাব ফেলে না। আর রতন তালুকদার যে বিষয়টি বলছিল যে এবার বিতর্কে অভ্যন্তরীণ বা বহির নীতি সম্পর্কিত কোনো আলোচনা না হয়ে বরং একে অপরের উপর বিদ্বেষপূর্ণ বা আক্রমণাত্মক কথাবার্তায় চলেছে, আপনি কি বলবেন সৈয়দ মোহাম্মদুল্লাহ?
রতন তালুকদার তো তার মতামত ব্যাখ্যা করেছেন,
জি
তার কোন
প্রশ্ন করেননি, মন্তব্য করেছেন,
অনেকাংশে তার বক্তব্যের সাথে আমি একমত। কিন্তু কথা হচ্ছে প্রত্যেক নির্বাচনে কারা প্রার্থী হবেন সেটা একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে প্রাইমারির ভিতর দিয়ে আসে, সবসময় যে সঠিক প্রার্থী এগিয়ে আসেন তা না। এবারে রিপাবলিকান পার্টির যিনি প্রার্থী তিনি একজন বাইরের লোক, তিনি সক্রিয়ভাবে রিপাবলিকান পার্টি কখনো করেননি ডোনাল্ড ট্রাম্প, তিনি বাইরে থেকে এসেছেন একজন ধনী ব্যবসায়ী এবং তার কথাবার্তা অত্যন্ত কঠোর কট্টর এবং তিনি ডিভিসিভ বিভাজনমূলক বক্তব্য রেখেছেন ইমিগ্রেন্টদের বিরুদ্ধে, মেক্সিকান আমেরিকানদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে নানাভাবে বিদ্বেষমূলক বক্তব্য রেখেছেন। তো সেই কারণে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এমনকি কৃষ্ণাঙ্গদের ব্যাপারেও তার যে এই যে এত কৃষ্ণাঙ্গ আমেরিকান মারা গেলেন সে সম্পর্কেও তার যেসব মন্তব্য সেগুলা কিছু কিছু মন্তব্য তো কোন ধরনের মানে একবারে কঠোর মানে নিষ্ঠুর মন্তব্যের মতো মনে হয়েছে। যাই হোক, এখন বিতর্ক কি প্রভাব ফেলে কিনা, অগ্রিম ভোট অনেকে দিয়ে দেন, অল্প কয়েক পার্সেন্ট লোক অগ্রিম ভোট দেন এটা ঠিক আছে, বিতর্কের প্রভাব এই ক্ষেত্রে মানে প্রত্যক্ষ ভাবে যারা একেবারে নিজেরা কোন দলের কঠোর সমর্থক তাদের উপরে কোন প্রভাব বিস্তার করে না বিতর্ক। এবং বিতর্ক যেহেতু জনসংখ্যার অর্ধেক বা দুই তৃতীয়াংশ দেখেন না, কম অংশ দেখেন, ফলে তাতেও বোঝা যায় যে বিতর্কের দ্বারা মানে প্রত্যক্ষ ভাবে অনেকে প্রভাবিত অন্য মনে করা যেতে পারে। কিন্তু বিতর্ক হওয়ার পরে বিতর্কের উপর সংবাদপত্রে নানা ধরনের বিশ্লেষণ হতে থাকে সংবাদ মাধ্যমে, সেটার একটা প্রভাব পড়ে এক, এবং বিতর্কে কে কি ধরনের কথা বললেন। আর এই সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্পের এই যে কঠোর তিনি সেক্সুয়াল বিষয় নিয়ে এমন নিজের কন্যার দেহ কিরকম সে সম্পর্কে পর্যন্ত যে তার মন্তব্য এই সব নিয়ে এবং তিনি অন্য নারীদের সম্পর্কে যে ধরনের সেক্সুয়াল অবমাননাকর মন্তব্য করেছেন, তারপরে জাতি দেশের জনগণ আশা করেছিল তিনি হয়তো নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন, তিনি করেওছেন এক ধরনের ক্ষমা প্রার্থনা দু তিন কয়েকবার করে, কিন্তু তাতেও প্রশমিত হয়নি লোকের। এবং চিন্তা করে দেখুন তার এই সমস্ত বক্তব্য প্রকাশ পাওয়ার পরে রিপাবলিকান দলের অনেক নেতা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যিনি স্পিকার তিনি সহ তাদের মানে শতাধিক নেতা তার সঙ্গ পরিত্যাগ করেছেন, বলতে গেলে অনেকে তার বিরুদ্ধে মন্তব্য করেছেন, কয়েকজন কয়েকজন বলেছেন তারা হিলারিকে ভোট দেবেন, একজন বা দুজন সেনেটর বোধ হয় এরকম কথা বলেছেন।
এবং গতকাল
প্রেসিডেন্ট সিনিয়র বুশ জুনিয়র বুশ তারা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, প্রাক্তন দুইজন গত দুইবারের প্রেসিডেন্ট প্রতিপক্ষ রিপাবলিকান দলের তারা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ফলে একজন প্রার্থীর এই ধরনের এইটা আমেরিকার ইতিহাসে অভূতপূর্ব, ফলে বিতর্কের এক ধরনের প্রভাব আছে। এবং সব মিলিয়ে এইবার দুই প্রার্থীর যে অবস্থান সেটা অনেক ভিন্ন। হিলারি ক্লিন্টন যেখানে সহনশীল অবস্থান নেবেন ইমিগ্রেন্টদের সম্পর্কে মানবিক অবস্থান নেবেন বলছেন, সেই ক্ষেত্রে কট্টর নীতি অনুসরণের কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প, তো এটাও একটা বিরাট ব্যাপার। অর্থনীতির ক্ষেত্রে তিনি নিজে গত 18 বা 20 বছর ফেডারেল ট্যাক্স দেন নিয়ে একটা আইনের সুযোগ নিয়ে, তো সেটার কারণে তিনি তার ট্যাক্স রিটার্ন দিচ্ছেন না। এগুলার প্রভাবও জাতির উপরে পড়বে এবং আগামীতে এই আইনও সংশোধন করার সম্ভাবনা আছে, এবং ফলে নানা দিক থেকে এইবারের নির্বাচন আমেরিকার রাষ্ট্রীয় ইতিহাসে, রাজনীতির ইতিহাসে একটা বিরাট ঘটনা বলে মনে হচ্ছে।
আমি অধ্যাপক আলী রিয়াজ আপনার কাছে আসবার আগে একজন শ্রোতার প্রশ্ন নিতে চাই, ভারত থেকে একজন আছেন লাইনে। হ্যালো।
হ্যাঁ হ্যালো,
জি বলুন।
হ্যাঁ, মোহাম্মদ মুস্তাহাতুন বলছি, লোহাপুর গলহাটি বীরভূম পশ্চিমবঙ্গ ভারত থেকে।
জি 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 বলুন।
আজকে এই হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়ে আমার একটা প্রশ্ন আছে, আমি একটা প্রশ্ন করতে চাই।
জি,
আসন্ন মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে নভেম্বরের 8 তারিখ অনুষ্ঠিত হবে, তো সেখানে দুজন প্রার্থীর নাম আমরা শুনছি, যে ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টন। তো হিলারি ক্লিন্টনকেই বেশিভাবে মানে মতামত দেওয়া হচ্ছে এবং তার ক্ষেত্রে গ্রহণযোগ্য হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এর আগে কয়েকটি বার মানে বেশিরভাগ জনসমক্ষে তার সাপোর্ট বেশি পেয়েছিলাম বা দেখেছিলাম যে তাকে অনেকে সমর্থন করছে। তো ঠিক কোন দিক থেকে হিলারি ক্লিন্টন এগিয়ে আছে এ বিষয়ে যদি একটু আলোচনা করেন।
ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য অধ্যাপক আলী রিয়াজ।
আপনি যদি জনমত জরিপ গুলো দেখেন, এই গত 2-3 দিন পর্যন্ত যে জনমত জরিপ একেবারে সর্বশেষ দ্বিতীয় বিতর্কের পরে, সেক্ষেত্রে হিলারি ক্লিন্টন এগিয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে প্রধানত নারী ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা, বড় রকমের জনপ্রিয়তা আমরা লক্ষ্য করছি। এটা একটা বড় দিক আর কি। আসলে যদি আপনি শুধুমাত্র নারী ভোটাররা ভোট দেন আগামীকাল ধরুন, হ্যাঁ, তাহলে যে পরিস্থিতিটা দাঁড়াবে তার একটা হিসাব করা হয়েছে, হিসাবটা খুব চমৎকার মানে আকর্ষণীয় হিসাব আর কি। সেটা হচ্ছে যে ধরুন সবগুলো অঙ্গরাজ্যে সব মিলে ইলেকট্রাল ভোট যা আছে তার মধ্যে যেটা পেতে হবে 270, তাই তো? এখন যদি আপনি আগামীকাল সব নারীরা ভোট দেন তাহলে কি দাঁড়াবে, সেটা হচ্ছে যে প্রায় 458টা ভোট পাবেন হিলারি ক্লিন্টন শুধুমাত্র নারীরা যদি ভোট দেন।
538টি থেকে 458টি
হিলারি ক্লিন্টন পাবেন।
আচ্ছা,
বুঝতে পেরেছেন। অন্যদিকে আবার ঠিক উল্টোটা দেখেন, যদি শুধুমাত্র পুরুষরা আগামীকাল ভোট দেন একেবারে, যে এখন যারা আছে কোনো নারী ভোট দেবেন না, শুধু পুরুষরা ভোট দেবেন, তাহলে হিলারি ট্রাম্প পাবেন 350টা। তাহলে বুঝতে পারছেন যে জেন্ডার গ্যাপটা হচ্ছে একটা বিশাল দিক, যে এখানে এসে হিলারি ক্লিন্টনের একটা বড় রকমের সমর্থন আছে। এবং এইটা একটা যে কারণে গত দুদিনে যে সব ইসে আমরা দেখতে পাচ্ছি, ওপিনিয়ন পোলগুলো আমরা দেখতে পাচ্ছি, যেখানে ধরুন 7-8% এগিয়ে আছেন হিলারি ক্লিন্টন, এগুলি সবই হচ্ছে টেপ স্ক্যান্ডেলের পরে। এটা হচ্ছে রয়টার্সের একটা ইসে আছে, আরেকটা হচ্ছে NBC-র জনমত জরিপ। ফলে এইটা হচ্ছে একটা প্রধান দিক। দ্বিতীয় যেই জায়গাগুলো সেগুলো হচ্ছে এগিয়ে আছেন হচ্ছে কৃষ্ণাঙ্গদের মধ্যে। রিপাবলিকান পার্টি সাধারণত এমনিতেই ভালো করে না। বারাক ওবামা যখন প্রার্থী হয়েছেন তখন তো কৃষ্ণাঙ্গদের মধ্যে একদমই ভোট পাননি রিপাবলিকান প্রার্থী। এখন হিলারি ক্লিন্টন বারাক ওবামার মতো অত পাবেন বলে মনে হচ্ছে না, কিন্তু তারপরেও যে পার্থক্য সেটা বিশাল পার্থক্য। যদিও সব মিলে ভোটারদের 10-11% হচ্ছে কৃষ্ণাঙ্গ, তারপর হচ্ছে হিসপ্যানিক জনগোষ্ঠী 12% মতো সর্বশেষ যেটা, আপনি যদি সেন্সাস দেখেন এবং প্রজেকশনগুলো এক্সট্রাপোলেট করেন তাহলে 12% মতো। এখন হিসপ্যানিকদের ক্ষেত্রে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যে হিসপ্যানিকরা অন্যদের তুলনায় কম ভোট দেন। গত নির্বাচনে ধরুন শ্বেতাঙ্গ মানুষ যারা, তারা ভোট দিয়েছেন প্রায় 40% মতো, কিন্তু হিসপ্যানিকদের মধ্যে ভোটের পরিমাণ ছিল তাদের মোট ভোটারের 22-23% ভোট দিয়েছিল। এইবার সেটা বাড়বে বলে মনে হচ্ছে। তার কারণ হচ্ছে যে হিসপ্যানিকদের মধ্যে ভোটার হওয়ার প্রবণতাটা গত 6 মাস অনেক বেড়েছে এবং অনুমান করা হচ্ছে এটা বাড়বে, এবং সেই হিসপ্যানিক জনগোষ্ঠীর মধ্যেও হিলারি ক্লিন্টন এগিয়ে আছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জেন্ডারের দিক থেকে মহিলা, এথনিসিটির দিক থেকে আপনার আফ্রিকান আমেরিকান কমিউনিটি, হিসপ্যানিক কমিউনিটি, এদের মধ্যে হিলারি ক্লিন্টনের জনপ্রিয়তা, এগুলি যদি আপনি মিলান তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন হিলারি ক্লিন্টন এখন এগিয়ে আছেন। তুলনামূলকভাবে মানে শ্বেতাঙ্গ পুরুষদের ছাড়া বাকি যে গোষ্ঠীগুলো আছে তার মধ্যে হিলারি ক্লিনটনের সমর্থনের সংখ্যা বাড়ছে এবং সেটাই হচ্ছে হিলারি ক্লিনটনের শক্তির জায়গা।
জি ধন্যবাদ, আশা করি মিফতাউদ্দিন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা আরেকজন শ্রোতার প্রশ্ন নেব, তার আগে ছোট্ট একটি বিরতি নিতে চাই। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আজকের হ্যালো ওয়াশিংটনে, যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচন বিতর্ক ও ভোটারদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ, ডক্টর নুরুন নবী এবং সৈয়দ মোহাম্মদুল্লাহ।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
নিউ ইয়র্ক থেকে লাইনে আছেন আরো একজন পত্রিকার সম্পাদক, সাপ্তাহিক আজকালের সম্পাদক। হ্যালো।
হ্যালো।
জি জি বলুন।
আমি সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাইদ বলছি। আসলে এখানে বাঙালি কমিউনিটির মধ্যে এর একটা প্রভাব ভালোভাবে দেখতে পাচ্ছি, কনফিউজিং যারা ভোটার, যারা কনফিউশনে ভোগেন তাদের মধ্যে, বিশেষ করে মূল্যবোধের প্রশ্ন একরকম, অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে আরেক রকম, এই যে দুই ভ্যারিয়েশন সেটা নিয়ে মানুষ খুব ভাবছেন প্রবাসীরা। তবে ন্যারো যে কথাবার্তাগুলো উঠে আসছে এতে আমার মনে হয় আমেরিকার মূল্যবোধটা একটু পিছিয়ে পড়ছে, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি চাই প্রতিযোগিতা হবে কিন্তু পুরনো জিনিস বারবার আসবে না। ব্যক্তিগত আক্রোশ এটা এমন পর্যায়ে চলে গেছে যেটা নাকি ফ্যামিলি নিয়ে অনেকে সামনে বসে ওই বিতর্ক ডিবেটটাও দেখা একটু কঠিন হয়ে যায়, আমরা যারা প্যারেন্টস, আমরা যারা চিন্তা করি। তো যাই হোক, আমার মনে হয় যে আমার শ্রদ্ধাভাজন তিনজনের প্রতি আমার বিনয় প্রকাশ করে বলছি, আসলে আমাদের যে ইসলামোফোবিয়া নিয়ে যে একটা আতঙ্ক আমাদের এখানে চলছে, আমি মনে করি এটার উপরে যদি আপনারা বলেন যে আমাদের জন্য কি আসলে বাঙালি কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি যেভাবে বলি না কেন, এদের জন্য কি এই ইলেকশন বড় একটা ইম্প্যাক্ট রাখতে পারবে বা এটা নিয়ে ভয়ের কিছু কারণ আছে?
ধন্যবাদ মোহাম্মদ সাইদ। প্রশ্ন করছিলেন সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাইদ। ডক্টর নুরুন নবী, ইসলামোফোবিয়ার কথা উঠে এসেছে, মুসলমান কমিউনিটির নিয়ে অনেক বিতর্ক হয়েছে, সাইদের প্রশ্নে আপনার কি বলার আছে?
এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে মুসলমান ভোটারদের জন্য। সারা বিশ্বে যে টেরোরিজমের ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে আইসিস এর ঘটনা, এবং এখানেও সম্প্রতি আমেরিকাতে দুটো জায়গায় দুজন মুসলমান তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে অনেক লোক নিহত করেছে, তো এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক। কিন্তু এটাকে শুধু ওই ধর্মীয় কোণ থেকে দেখলে চলবে না। হিলারি ক্লিনটন যথার্থই বলেছেন যে এগুলো হলো সন্ত্রাসী ঘটনা এবং এগুলোকে সমাধান করতে হলে আমাদের মুসলমান কমিউনিটির সাথে কাজ করতে হবে। ক্লিনটন যেভাবে বলছেন যে সমস্ত মুসলমানদেরকে বের করে দিতে হবে অথবা কোনো মুসলমানদেরকে আর এই দেশে ঢুকতে দেওয়া হবে না, এগুলো অবাস্তব এবং ভয়ঙ্কর ভীতিকর প্রস্তাব। তো আমি মনে করি যে হিলারির যে প্রস্তাব যে আমরা সারা বিশ্বে যে মুসলিম সন্ত্রাসী ঘটনা ঘটছে সেগুলোকে কন্ট্রোল করতে হলে সেই ওই দেশের মুসলিম যে রাষ্ট্র আছে, মুসলিম যে দেশ আছে তাদের সাথে যেমন কাজ করতে হবে, ঠিক তেমনি আমেরিকাতে যারা মুসলিম আমেরিকান ভোটার আছে, কমিউনিটি লিডার আছে, সিটিজেন রয়েছে, তাদের সাথে কাজ করে এই সমস্যার সমাধান করতে হবে। সমস্ত একটা সন্ত্রাসী ঘটনার জন্য সমস্ত মুসলমান সম্প্রদায়কে বা মুসলমান জনগোষ্ঠীকে দায়ী করা মোটেই গ্রহণযোগ্য নয় এবং এটি একটা একটা আনফেয়ার প্রস্তাব বা পলিসি। তো আমি আরেকটু বলতে চাই এর আগের প্রসঙ্গতে ফিরে গিয়ে, সেটা হলো যে এই মিডিয়ার এই যে যে সমস্ত বিতর্ক হয় এগুলোর কোনো প্রভাব ভোটার মধ্যে ফেলবে কিনা। আমি অধ্যাপক আলী রিয়াজের সাথে একমত যে অতীতে পড়ে নাই কিন্তু এখন পড়তে পারে। তার কারণ হলো এখন সোশ্যাল মিডিয়া এত সক্রিয়, যেমন সৈয়দ মাহমুদুল্লাহ সাহেব বললেন যে মাহমুদুল্লাহ ভাই বললেন যে বিতর্ক হচ্ছে সেগুলো আবার অ্যানালাইসিস হচ্ছে, তো যার ফলে বিতর্ক যে 80 মিলিয়ন পিপল দেখলো ওর মধ্যে আর সীমাবদ্ধ থাকে না, তখন এগুলোকে যখন নিয়ে ফার্দার ডিসকাশন হয়, বিতর্ক হয় বিভিন্ন, এগুলো সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে, টেলিভিশনে অলমোস্ট 24 আওয়ার্স, কাজে আমার মনে হয় অতীতের তুলনায় এখনকার যে বিতর্ক এটার একটা প্রভাব ফেলতে পারে, স্পেশালি যারা
সোশ্যাল মিডিয়া ভিজিট
করে, ইয়াং জেনারেশন যারা শিক্ষিত, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা, এরা হয়তো বিতর্কটা দেখতে পারে না ব্যস্ততার জন্য, কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে তারা এগুলো দেখবে এবং আমার মনে হয় যে তাদের মতামতের উপর একটা প্রভাব ফেলতে পারে। আরেকটা প্রসঙ্গ আমি নিজেই তুলতে চাই, যেটা নিয়ে এখনো আলোচনা হয় নাই, যে আমাদের বাঙালি সম্প্রদায়ের মধ্যে, বিশেষ করে বাংলাদেশে আমেরিকানদের মধ্যে অনেকেই প্রশ্ন তুলছেন যে হিলারি যদি প্রেসিডেন্ট হয় তাহলে হয়তো বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হবে। এটা আমার মতে ভুল ধারণা, অধ্যাপক আলী রিয়াজ আরো হয়তো অ্যাড করতে পারবেন। আমি যতটুকু জানি যে আমেরিকান ফরেন পলিসি কখনো কোনো ব্যক্তি বিশেষে নির্ধারিত হয় না, এদের একটা ন্যাশনাল ইন্টারেস্ট থাকে, সেই ন্যাশনাল ইন্টারেস্ট হিসাবে ফরেন পলিসি চালিত হয়। তো আমি মনে করি বর্তমানে বাংলাদেশে এবং বাংলাদেশে এবং আমেরিকার মধ্যে অর্থনৈতিক উন্নয়নের একটু মিউচুয়াল ইন্টারেস্ট আছে, ঠিক তেমনি সন্ত্রাসকে দমন করার জন্য একটা মিউচুয়াল গোল আছে। আমি মনে করি এই দুইটা বিষয়েই বাংলাদেশ আমেরিকার নীতি, ভবিষ্যৎ নীতি নির্ধারণ হবে, সম্পর্ক এগিয়ে যাবে। কিন্তু হিলারি প্রেসিডেন্ট হলে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হবে, আমার মনে হয় এটা খুবই ভুল ধারণা।
ধন্যবাদ আপনাকে। সৈয়দ মাহমুদুল্লাহ কিছু যোগ করবেন ইসলামোফোবিয়া এবং এই
তিনি যেটা বললেন নবী, আমিও সেটার সাথে একমত। এরা ব্যক্তিগত সম্পর্ক নিশ্চয়ই একটা প্রভাব ফেলে, কিন্তু মানে খুব স্পষ্ট তো তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেবে ন্যাশনাল ইন্টারেস্ট, আমেরিকান ন্যাশনাল ইন্টারেস্ট, গ্লোবাল স্ট্র্যাটেজি, ওই অঞ্চলের স্থিতিশীলতা, সেই অঞ্চলে যদি আপনার এই যে ইসলামী সন্ত্রাসবাদ আরো প্রসারিত হয় বাংলাদেশে, একের পর এক ঘটনা ঘটে গেল, তো এখন অনেকটা দমন হয়ে আসছে, কিন্তু তারপরও এই প্রতিদিন কাউকে না কাউকে মানে কোথাও না কোথাও অভিযান হচ্ছে, লোক মারা যাচ্ছে সন্ত্রাসী বলে, কথিত ব্যক্তিরা মারা যাচ্ছে, ফলে এই সমস্ত কারণে, এবং বাংলাদেশ যদি সন্ত্রাস ছড়িয়ে পড়ে আফগানিস্তান থেকে পাকিস্তান, ওই অঞ্চল পুরোপুরি স্থিতিহীন হয়ে গেছে। এখন ভারতে মাঝে মধ্যে ঘটনা ঘটছে, তো এখন বাংলাদেশেও যদি ঘটে, বাংলাদেশের ওই প্রান্তে আবার নেপাল এবং তারপরে চীন, পুরো অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে, মানে আমেরিকার জাতীয় স্বার্থে, ন্যাশনাল ইন্টারেস্টের স্ট্র্যাটেজিতে সেটা একটা ক্ষতিকর প্রভাব ফেলবে। সেই কারণে বাংলাদেশের সাথে ব্যক্তিগত সম্পর্কের কারণে তারা জাতীয় সম্পর্ক, ন্যাশনাল ইন্টারেস্টকে অবহেলা করবে বা গুরুত্বহীন বিবেচনা করবে তা না, সেটাকে সবচেয়ে গুরুত্ব দেবে তারা ন্যাশনাল ইন্টারেস্টকে, এই একটা। আর ইসলামোফোবিয়ার যে ব্যাপারটা, সেটা নিঃসন্দেহে দুই প্রার্থীর, একজন তো মুসলমানদের বিরুদ্ধে অত্যন্ত কট্টর ন্যাক্কার জন্য বক্তব্য রেখেছেন ট্রাম্প, আর অপরদিকে হিলারি ক্লিন্টন বলেছেন তাদের সাথে আমরা এই যে মানবিক আচরণের যে নীতি যুক্তরাষ্ট্র অনুসরণ করে আসছে বিভিন্ন এথনিক কমিউনিটির সাথে, ইমিগ্রেন্ট কমিউনিটির সাথে, মুসলমানদের সাথে, সেটা তিনি অনুসরণ করবেন এক, আর তাছাড়া এই ইসলামিক নামে সন্ত্রাস সেইটা অল্প কিছু লোক করছে ইসলামের নাম, যে ধর্মকে ব্যবহার করে, এটা সমগ্র মুসলিম জনগোষ্ঠীর নীতি না, এবং এর জন্য সমগ্র মুসলিম জনগোষ্ঠীকে দায়ী করাও ঠিক না। তিনি বলছেন যে মুসলমান দেশগুলোর সাথে সহযোগিতার মাধ্যমে তার মোকাবিলা করতে হবে, এবং আমেরিকার যে মুসলমান জনগোষ্ঠী তাদের সাথে সহযোগিতার মাধ্যমে আমরা এই কাজ চালিয়ে যাব। পক্ষান্তরে ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিদেশ থেকে আমেরিকানদের, মুসলমানদের আর আমেরিকায় ঢুকতে না দেওয়ার কথা প্রথমে, এরপর বলেছেন যে এক্সট্রিম বেটিং, মানে আসার পথে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদেরকে নানা ধরনের ইন্টারভিউ করে, স্ক্রিনিং করে, তারপর হয়তো এই একটা ব্যাপার। তারপর আবার এই লেটেস্ট বিতর্কিত নিয়ে আরেকটি অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করেছেন, সেটি হচ্ছে আমি আশা করব আমেরিকার মুসলমানরা উইল বি ইয়ার্স অ্যান্ড কি টার্মটা ভুলে গেলাম, মানে তারা ইয়ার্স অ্যান্ড আইস, তারা নজর রাখবে, কান খোলা রাখবে তাদের মধ্যে, তাদের পরিবারে, তাদের কমিউনিটিতে কারা কাজ করছে, এবং সেটা রিপোর্ট করবে, অর্থাৎ যে মুসলমানরা আছে তারা অন্য মুসলমানদের উপরে গোয়েন্দাগিরি করবে। কোন একজন রাষ্ট্রনায়ক যিনি হতে চান, তিনি একটা পুরো জনগোষ্ঠীকে গোয়েন্দাগিরি করার দায়িত্ব দিচ্ছেন, তাদের দেশ প্রেমের পরীক্ষা দেবার জন্য। এটি নিঃসন্দেহে মুসলমানদের প্রতি অত্যন্ত অবমাননাকর বক্তব্য। এবং আমি আর একটা কথা যেটা সাইদ সাহেব বলেছেন সেটা প্রসঙ্গ ধরে আমি মনে করি যে বাংলাদেশি আমেরিকানরা সহ সকল ইমিগ্রেন্ট কমিউনিটি, খালি হিসপানিক না, কেবল কৃষ্ণাঙ্গ এবং হিসপানিক এরা তো আসেনি, অন্য সমস্ত তৃতীয় বিশ্ব থেকে, আফ্রিকা, এশিয়া থেকে আসা, মিডল ইস্ট থেকে আসা সমস্ত ইমিগ্রেন্ট কমিউনিটি, অশ্বেতাঙ্গ ইমিগ্রেন্ট কমিউনিটি স্পেশালি, তারা আমার ধারণায় বিপুল সংখ্যাগরিষ্ঠ ভাবে হিলারি ক্লিন্টনকে ভোট দেবেন ট্রাম্পের বিরুদ্ধে তার নানা ধরনের বক্তব্যের কারণে।
জি, আপনাকে ধন্যবাদ। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। অধ্যাপক আলিরিয়াজ,
আমি যদি একটু ছোট করে একটু ইন্টারজেক্ট,
আচ্ছা এর আগে একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আসবো, একসঙ্গে শেষ করে দেবো।
ইসলামোফোবিয়া প্রশ্নটা,
জি জি বলুন,
গুরুত্বপূর্ণ। আমি দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে যে যদিও নির্বাচনকে কেন্দ্র করে আলোচনাগুলি আমরা করছি, কিন্তু যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়া কিন্তু তার বৃহত্তর একটা পটভূমি প্রেক্ষাপট আছে এবং দীর্ঘদিন ধরে এটা আছে। 9/11 থেকে শুরু করে ধরুন 9/11 আগের এবং 9/11 পরে, অর্থাৎ 2001 থেকে গত 15 বছরের স্ট্যাটিস্টিক্স যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে আসলে প্রায় 5 গুণ বেড়েছে মানে হেট ক্রাইম মুসলমানদের বিরুদ্ধে। এটা আমাদের বিবেচনায় রাখতে হবে যে এটা ঠিক যে অবশ্যই যে সমস্ত কথাবার্তা মিস্টার ট্রাম্প বলছেন সেগুলো আসলে উত্তেজনাকর এবং সেগুলো খুবই আক্রমণাত্মক এবং খুবই ভয়াবহ, ক্ষতিকারক এবং সেগুলো উস্কে দিচ্ছে অনেক লোককে, এগুলো আমি সবই মেনে নিয়ে এই কথাটা বলছি আর কি। যে কিন্তু একটা স্ট্রাইক অফ মানে ইসলামোফোবিয়া এই দেশে আছে, এটা দীর্ঘদিন যাবৎ আছে এবং সেটাকে যারাই ব্যবহার করতে চেষ্টা করেছেন, রাজনীতিকরা ব্যবহার করেছেন, অন্যভাবেও ব্যবহৃত হয়েছে, সেটা আমাদের মনে রাখতে হবে। ফলে একটা নির্বাচন মিস্টার ট্রাম্প পরাজিত হলে সেটা চলে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই, এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে হিলারি ক্লিন্টন সেদিন যে কথাগুলি বলেছেন সেগুলো আমি বুঝতে পেরেছি তুলনামূলকভাবে ভালো, কিন্তু লক্ষ্য করে দেখুন এই যে জায়গায় আমার আপত্তি ব্যক্তিগতভাবে, উনি যখন বলেন যে মুসলমান জনগোষ্ঠীর সঙ্গে আমাদের কাজ করতে হবে, তার মানেটা কি? মুসলিম জনগোষ্ঠী, যুক্তরাষ্ট্রে যে মুসলিম জনগোষ্ঠীর নাগরিক, তারা কি আলাদা কিছু নাকি? তার নাগরিক অধিকার তো হিলারি ক্লিন্টনের চেয়ে কম নয়, তো তাহলে আমাদের কাজ করতে হবে মানেটা কি? এই যে একটা জিনিস আছে, এটা মেইন স্ট্রিম পলিটিক্স এবং ডেমোক্রেটিক পার্টির মধ্যেও আছে, এইটা হচ্ছে বিপজ্জনক। নাগরিকের অধিকারের সমতা এই জায়গাটাকে খ্রিস্টাঙ্গরা ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউএস সোসাইটিতে ফেইলিউর আছে, হিসপ্যানিকদের ক্ষেত্রে আছে এবং মুসলিমদের ক্ষেত্রে আছে, এবং সেই জায়গায় ডেমোক্রেটিক পার্টি অন্যদের চেয়ে বেটার করলেও তার অর্থ কিন্তু এই নয় যে তারা আসলে খুব পারফেক্টলি জিনিসটা অ্যাড্রেস করতে পারছে। ফলে ওইভাবে যখন কথা বলা হয় যে আমরা ওনারা আমাদের সাথে কাজ করে, আমরা মানে আমরা ওনারা আলাদা করা হচ্ছে কেন, এই প্রশ্নটা আসলে রাখা দরকার। কারণ আশা করা হয় ডেমোক্রেটিক পার্টি একসময় এটা অ্যাড্রেস করতে পারবে, কিন্তু এখন পর্যন্ত পারেনি, অন্তত পক্ষে আমার ধারণা পারেনি।
আচ্ছা, ডক্টর নুরুন নবী যে প্রসঙ্গটি উঠালেন, বাংলাদেশের উপর কি প্রভাব পড়বে যেই প্রেসিডেন্ট হোক না কেন, এই এই প্রসঙ্গে আপনি যদি 1 মিনিট।
ভাইয়ের সাথে আমি একমত, আসলে মানে দেখেন অন্যভাবে বলি আর কি, যে আসলে পররাষ্ট্র নীতি বলুন, যে কোনো রাষ্ট্র তার আঞ্জুমানে মফিদুল ইসলাম না, অর্থাৎ জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য, সেক্ষেত্রে ব্যক্তির কারণে কি খানিকটা পরিবর্তিত হয়, হয় অবশ্যই হয়, খানিক দূর পর্যন্ত দৃষ্টিভঙ্গি তৈরি হয়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা আসলে একত্রে খুব সীমিতও বটে। কারণ হচ্ছে কংগ্রেস সাথে না থাকলে এই সাম্প্রতিককালে আমরা দেখেছি যে প্রেসিডেন্টের দেওয়া ভেটো শেষ পর্যন্ত ওভারটার্ন করে দিয়েছে সেনেট, সেই সেই শক্তিটা আছে, মানে মানে চেক অফ ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্সটা আছে। ফলে খুব যে ক্ষমতাশালী মার্কিন প্রেসিডেন্ট আমরা যেভাবে ভাবি, আমার আমি সেভাবে দেখি না আর কি। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে জাতীয় স্বার্থে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত হবে। সব বিষয়ে সবসময় একমত হবে না দুই রাষ্ট্র। যুক্তরাষ্ট্র যেমন আমার বোঝার মতে 2014 সালের নির্বাচন নিয়ে তাদের একটা আপত্তি আছে, কিন্তু গিভেন সার্কামস্ট্যান্সেসে তারা কাজ করছে সরকারের সাথে, এবং বাংলাদেশের সাথে কাজটা আছে, ধরুন কাউন্টার টেরোরিজমে কোঅপারেশন আছে, ডেভেলপমেন্টে কোঅপারেশন আছে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বেড়েছে, এবং সেটা অব্যাহত থাকবে, আমার ধারণা সেটা অব্যাহত থাকবে। তবে ওই খানিকটা পার্থক্য যে হবে না তা নয়, দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের কারণে মিস্টার ট্রাম্প আসবে যতটা, যে ধরনের সহযোগিতার ক্ষেত্র থাকবে হিলারি ক্লিন্টন বিজয়ী হলে অন্যভাবে হবে। ফলে যারা এগুলি বলেন যে এটা হলে ওইটা হবে, এটা বাংলাদেশের জন্য ভালো, ওইটা বাংলাদেশের জন্য খারাপ ব্যক্তি, আমি আমি নির্ণয়ভাবে সঠিক বলেছেন যে এগুলো আসলে কান না দেওয়াই ভালো।
ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমাদের আলোচনা আজকে শেষ করতে হচ্ছে এখানে। অধ্যাপক আলী রিয়াজ, ডক্টর নুরুন নবী এবং সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা দুজন শ্রোতার প্রশ্ন নিতে পারি নাই। গিয়াস আহমেদ নিউ ইয়র্ক থেকে এবং আটলান্টিক সিটি থেকে আকবর হোসেন প্রশ্ন করতে চেয়েছিলেন, সময়ের স্বল্পতার কারণে নিতে পারিনি। আজকের আলোচনায় যা উঠে এসেছে তাতে সুপ্রিয় শ্রোতা, আমরা এটিই বুঝতে পেরেছি যে বিতর্কের চেয়ে মানুষ ভোটারদের মূল বিষয় হলো কে কাকে পছন্দ করে সেটি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
রাশিয়া জানিয়েছে শনিবার সুইজারল্যান্ডের লুজানে সিরিয়া সংকট নিয়ে তারা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আঞ্চলিক শক্তিবর্গের সঙ্গে আলোচনা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি উভয়ই সিরিয়ার সংঘাত পুনরায় নিরসনের উপায় নিয়ে আসন্ন ওই বৈঠকে আলোচনা করার বিষয়ে একমত হয়েছেন। শনিবারের আলোচনায় তুরস্ক, কাতার, সৌদি আরব এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন। সিরিয়া আলেপ্পোতে সামরিক হামলা অব্যাহত রাখার প্রেক্ষিতে সম্প্রতি ওয়াশিংটন সিরিয়ার সঙ্গে অস্ত্রবিরতি নিয়ে সরাসরি আলোচনা বন্ধ রেখেছে। ওদিকে পোপ ফ্রান্সিস সিরিয়ায় অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন। ভ্যাটিকানে বৃহস্পতিবার সাপ্তাহিক সাধারণ সমাবেশে পোপ বলেন, অসামরিক লোকজনের ওপরে হামলা অনেক আগেই বন্ধ হওয়া উচিত ছিল, বিশেষ করে শিশুদের ওপরে এবং সংঘাতপূর্ণ এলাকা ছেড়ে যখন মানুষ অন্যত্র চলে যায় তখন। এর আগে আন্তর্জাতিক প্রচেষ্টায় যে অস্ত্রবিরতি চালানো হয় তা দেশের সর্বত্রই দ্রুত ভেঙে যায়। জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব ঢাকা থেকে একজন ব্যবসায়ীকে গত রাতে গ্রেপ্তার করেছে। কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণ করে বাংলাদেশের শিয়া সম্প্রদায় পবিত্র আশুরা পালন করছে। গত বছর তাজিয়া মসজিদে হামলায় হতাহতের ঘটনার পর এবার অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোটা বিশ্বের মতো ভারতের পশ্চিমবঙ্গেও পালিত হয়েছে পবিত্র মহরম। রাজ্য প্রশাসন সুশৃঙ্খলভাবে তাজিয়ার শোভাযাত্রা পরিচালনায় সহযোগিতা করেছে। ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা অসুস্থ থাকায় তার দপ্তরগুলোর দায়িত্ব আপাতত দেওয়া হয়েছে অর্থমন্ত্রীকে, আর জয়ললিতার পরামর্শেই তা করা হয়েছে। এ সম্পর্কে কলকাতা থেকে গৌতম গুপ্তের বিস্তারিত রিপোর্ট।
গত 20 দিন ধরে গুরুতর অসুস্থ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা এখন হাসপাতালে শয্যাশায়ী। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে ওই রাজ্যের রাজ্যপাল বিদ্যাসাগর রাও বিজ্ঞপ্তি জারি করলেন যে জয়ললিতারই পরামর্শে তিনি অসুস্থ থাকার সময়টায় তার দপ্তরগুলি দেখাশোনা করবেন রাজ্যের অর্থমন্ত্রী পনির সেল্লাম, তবে মুখ্যমন্ত্রী থাকছেন জয়ললিতাই, আর রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও সভাপতি থাকবেন অর্থমন্ত্রী। জয়ললিতার অসুস্থতা ঠিক কি ধরনের সেটা স্পষ্ট করে জানানো হচ্ছে না, তবে তিনি কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাসের ওপর নির্ভরশীল এটা জানা গিয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
থাইল্যান্ডের রাজপ্রাসাদ জানিয়েছে যে প্রবীণ রাজা ভূমিবল আদুলিয়ার অবস্থা এখন আশঙ্কাজনক।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন অড্রিয়াস রিগেস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.